الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، الصلاة والسلام عليك يا رسول الله، وعلى آلك وأصحابك يا حبيب الله، الصلاة والسلام عليك يا نبي الله، وعلى آلك وأصحابك يا نور الله. প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা বিন্দু, আল্লাহর প্রিয় মাহবুব অদৃশ্য সংবাদদাতা নবী হুজুর আলাইহিস সালাত ওয়াস সালাম ইরশাদ ফরমান, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালি, মুমিনের নিয়াত তার আমলের চেয়ে উত্তম। তো আসুন আমরা অনুষ্ঠানকে দেখার শুরুতেই নিয়াত করে নেই যে সওয়াব হাসিলের জন্য, আল্লাহ আজ্জাজল ও তার প্রিয় মাহবুব সাল্লামের সন্তুষ্টির জন্য, আমাদের পিতা মাতার ইসালে সওয়াবের জন্য, যা শুনবো তা আমল করে অপরের নিকট পৌঁছানোর জন্য মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠান শ্রবণ করব ইনশাআল্লাহ আজ্জাজল। দুরুদে পাকের অগণিত ফজিলত ও বারাকাত রয়েছে আল্লাহর প্রিয় মাহবুব অদৃশ্য সংবাদদাতা নবী হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার প্রতি জুমআর দিন 80 বার দুরুদে পাক পাঠ করবে, আল্লাহ আযযা ওয়াজাল ওই ব্যক্তির 80 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লাল্লাহু আলা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা বৃন্দ, মাদানী চ্যানেলের অনুষ্ঠান জান্নাতের চাবি সিলসিলায় আপনাদের স্বাগতম। শেখ তরিকত আমির আহলে সুন্নাত হযরতে আল্লামা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাজরি রাজভি জিয়াই দামাত বরকাতুহুমুল আলিয়ার দানকৃত মাদানী ইনামাত, এর 38 নম্বর মাদানী ইনামাত হচ্ছে আজকে আপনি মিথ্যা, গীবত, পরনিন্দা, চুগলখুরি, হিংসা, অহংকার ইত্যাদি থেকে বাঁচার চেষ্টা করেছেন কিনা। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা বিন্দু, আজ আমাদের অবস্থা এমন হয়েছে যে হয়তোবা এমন কোন অনুষ্ঠান হয় না যে অনুষ্ঠানের মধ্যে দুইজন একত্রিত হওয়ার পর, দুইয়ের অধিক লোক একত্রিত হওয়ার পর সেখানে গীবত হচ্ছে না। আজ প্রতিটি ঘরে, প্রতিটি প্রতিষ্ঠানে, প্রতিটি অবস্থানে যেন গীবতের দাবানল বেজে উঠছে, আর এই গীবতের ভয়াবহতায় আজ আমাদের পরিবার, সমাজ ধ্বংসের মুখোমুখি দাঁড়িয়ে গিয়েছে। দুনিয়ার মধ্যে হচ্ছে অশান্তি এবং আখেরাতে এই গীবতের কারণে তৈরি হচ্ছে জাহান্নামে যাওয়ার রাস্তা। তো প্রিয় প্রিয় ইসলামী ভাইরা আসুন আমরা গীবত সম্পর্কে অবহিত হই, গীবত থেকে বেঁচে থাকি, গীবত থেকে বেঁচে থেকে আল্লাহ রাব্বুল আলামিনের রেজা সন্তুষ্টি হাসিল করে জান্নাতে প্রবেশ করি। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, খাজাইনুল ইরফানের 823 পৃষ্ঠায় রয়েছে আমাদের মিঠে মিঠে প্রিয় আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জিহাদের জন্য রাওনা হতেন বা সফর করতেন, তখন দুইজন সম্পদশালী লোকের সাথে একজন দরিদ্র লোককে, মুসলমানকে সাথী করে দিতেন, যাতে করে এই দরিদ্র ব্যক্তি তাদের খিদমত করে এবং তারা তাকে পানাহার করায়। এভাবে উভয়ের যেন কাজ চলে যায়, এমনই ভাবে একবার হযরতে সাইয়্যিদুনা সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুই ব্যক্তির সাথে দেয়া হয়েছিল। একদিন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে গিয়েছিলেন, তাই খাবার তৈরি করতে পারলেন না। তখন এই ব্যক্তি দয় তাকে খাবার সংগ্রহের জন্য রসুলে করিম আলাইহিস সালামের দরবারে পাঠালেন। রসুলে করিম আলাইহিসসালামের বাবুরচি খানার দায়িত্বে যিনি ছিলেন হযরতে সাইয়্যিদুনা উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে খাবার শেষ হয়ে গিয়েছিল, তাই তিনি বললেন আমার কাছে কিছুই নেই। যখন হযরতে সাইয়েদুনা সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে ওই সাথীদ্বয়কে বলল যে তার খাবার শেষ হয়ে গিয়েছে, তখন তারা বলল উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কৃপণতা করেছে। অতঃপর যখন তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন, তখন রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে অদৃশ্য সংবাদ, গায়েবের সংবাদ প্রদান করতে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমাদের মুখে আমি গোশতের রং দেখতে পাচ্ছি। তারা আরজ করল আমরা গোশত খাইনি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন তোমরা গীবত করেছো এবং যে মুসলমানের গীবত করলো সে মুসলমানের গোশত খেলো। মহান রব্বুল আলামিন কোরআনে পাকের সূরা হুজরাতের 12 নম্বর আয়াতে ইরশাদ ফরমান তারজমায়ে কনজুল ঈমান এবং একে অপরের গীবত করো না, কেউ কি এ কথা পছন্দ করবে যে সে আপন মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করবে? বস্তুত এটা তোমাদের নিকট অপছন্দনীয় হবে। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শক শ্রোতা বিন্দু, আমরা শুনতে পেলাম হাদিসে করিমার মধ্যে এই ওয়াকিয়া এবং কোরআন ও পাকের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুস্পষ্ট বর্ণনা যে গীবত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন এবং গীবত করাকে মৃত্যু ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা দিয়েছেন। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, এক সময়ের কথা, দুইজন রোজাদার আসরের নামাজ থেকে অবসর গ্রহণ করলেন, তখন অদৃশ্য সংবাদদাতা নবী হুজুর সাল্লাল্লাহু সাল্লাম ওই দুইজন রোজাদার ব্যক্তিকে বললেন তোমরা দুইজন ওযু করো ও নামাজ পুনরায় আদায় করো আর রোজা পূর্ণ করো, আগামী দিন ওই রোজা কাজা আদায় করবে। তারা আরজ করল ইয়া রাসূলুল্লাহ, এই আদেশ কি জন্য দেওয়া হলো? অদৃশ্য সংবাদদাতা নবী হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম ইরশাদ করলেন তোমরা অমুক ব্যক্তির গীবত করেছ। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শক শ্রোতাবৃন্দ, আমরা এই হাদিসে করিমা থেকে জানতে পারলাম যে গীবত করার কারণে আমাদের আমলগুলো নষ্ট হয়ে যায়, রোজা পর্যন্ত নষ্ট হয়ে যায়। কিন্তু হায় আফসোস, আজ আমরা সেই গীবতের মধ্যে নিজেদেরকে লিপ্ত করে রেখেছি। প্রিয় ইসলামী ভাইরা, কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে যে মানুষ কিয়ামতের দিন নিজ আমল নামা নেকি সমূহ থেকে শূন্য দেখে ভয়ে বলবে আমি যে অমুক অমুক নেকি করেছিলাম ওগুলো কোথায় গেল। বলা হবে তুমি গীবত সমূহ করেছিলে, তার কারণে তা মুছে দেয়া হয়েছে। মাতা পিতা, ভাই বোন, স্বামী স্ত্রী, বউ শাশুড়ি, জামাই শ্বশুর, ননদ ভাবি, বরং পরিবারের সকলে, বংশধর, এমনকি ছাত্র শিক্ষক, মনিব চাকর, ব্যবসায়ী গ্রাহক, অফিসার মজদুর, অধিকাংশ এ সময় গীবতের ভয়াবহ বিপদের মধ্যে আবদ্ধ রয়েছি। আফসোস, আমাদের কোনো বৈঠক হয়তোবা এমন দেখা যায় না। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, হয়তোবা আমাদের এমন কোন মেহফিল অনুষ্ঠিত হয় না যেখানে হয়তোবা গীবত হয় না। গীবতকে কবিরা গুনাহ মানার পরেও এখনো পর্যন্ত তা থেকে বেঁচে থাকার মন মানসিকতা আমরা তৈরি করতে পারিনি। গীবত করাতে এক প্রকার বিশেষ দুর্গন্ধ সৃষ্টি হয় এবং বের হয়। প্রথমে যখন কেউ গীবত করত তখন দুর্গন্ধের কারণে সকলের জানা হতো যে গীবত করা হয়েছে, কিন্তু এখন গীবতের এমন আধিক্যতা বেড়ে গিয়েছে, আধিক্যতা হয়েছে যে চতুর্দিকে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে, কিন্তু আমাদের দুর্গন্ধ অনুভব হচ্ছে না, কারণ আমাদের নাক এটার দুর্গন্ধে ভরে গিয়েছে। এটাকে উদাহরণস্বরূপ এমন ভাবে বুঝে নিন যে ময়লার টাঙ্কিতে ডাস্টবিনের মধ্যে দিয়ে আমরা যখন যাই সামনে দিয়ে, তখন প্রচন্ড দুর্গন্ধে আমাদের মুখ ঢেকে রাখি, কিন্তু যে আমার ভাই ময়লাগুলো পরিষ্কার করে মেথর সে কিন্তু এতে অভ্যস্ত হয়ে গিয়েছে, এটা যে দুর্গন্ধ তার অনুভূতিতে আজ লাগছে না, কারণ সে এতে অভ্যস্ত হয়ে গিয়েছে। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, ঠিক অনুরূপ ভাবে আজ আমরা এতে অভ্যস্ত হয়ে গিয়েছি। খোদা আজ্জা ওয়াজাল্লার কসম, গীবতের চূড়ান্ত পর্যায়ে ধ্বংসকারী বস্তু এই গীবতের কারণে আজ অধিকাংশ ঘর যুদ্ধের ময়দানে পরিণত হয়েছে। পরিবার ও আত্মীয়দের মধ্যে, সমাজ বাজার সমূহের মধ্যে, সাধারণ লোক বিশেষ লোক ব্যক্তিবর্গদের মাঝে, বরং যাদের মাঝে সুন্নতের খিদমতের স্পৃহা রয়েছে তাদের মাঝেও গীবতের কারণে ঘৃণার জঘন্য দেয়াল প্রতিষ্ঠিত হয়েছে। আহ আহ, মৃত্যুর পর স্পর্শকাতর শরীর গীবতের ভয়াবহ শাস্তি কিভাবে সহ্য করবে? কেননা প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, আমাদের প্রিয় আকা মাদানী ওয়ালে মুস্তফা সরকারে দু আলম হুজরে পুন্নূর সাল্লাল্লাহু আলাইহি সালাম ইরশাদ করেন, আমি শবে মিরাজ সরকারে দু আলম হুজরে পুন্নূর আলাইহি সালাম ইরশাদ করেন, আমি শবে মিরাজের রাতে এমন সম্প্রদায়ের পাশ দিয়ে অতিক্রম করলাম যারা নিজেদের চেহারা গুলোকে ও বক্ষ গুলোকে তামার নখ দ্বারা আচড়াচ্ছিল। আমি জিজ্ঞাসা করলাম, ওহে জিব্রাইল আলাইহি সালাম, এরা কারা? সে বলল, এরা মানুষের গীবত করত এবং তাদের সম্মান নষ্ট করত। হযরতে সাইয়েদুনা ফাতিমা আসম রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, গীবতকারী ও চুগলখোর উভয়ে জাহান্নামের বাদুর হবে, মিথ্যাবাদী দোজখের কুকুর এবং হিংসাকারী জাহান্নামের শুকর হবে। আল আমান আল হাফিজ। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, এই ঘটনা শোনার পর, এই হাদিসে কারিমা শোনার পরেও কি আমরা গীবত থেকে নিজেদেরকে বাঁচাবো না, মিথ্যা থেকে বাঁচাবো না, হিংসা থেকে নিজেদেরকে রক্ষা করবো না? প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, নিয়ত করুন আজকের পর থেকে আর কখনো গীবত করব না, মিথ্যা বলবো না। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা বিন্দু, আমরা অনেক সময় এটা বলি যে আরে এটা তো সত্য কথা, এটা তো আমি তারও বলতে পারবো, এটা কিসের গীবত হলো? না প্রিয় ইসলামী ভাইরা, কোন ভাইয়ের কোন মুসলমানের কোন ধরনের দোষ ত্রুটি তার অনুপস্থিতিতে বর্ণনা করার নামই হচ্ছে গীবত। নিজ জীবিত বা মৃত মুসলমান ভাইয়ের ব্যাপারে পিছনে এমন কথা বলা যা ওই ব্যক্তি যদি জানে তাহলে তার কাছে খারাপ লাগবে, আর গীবত ওই সময় হবে যখন ওই কথা তার মাঝে পাওয়া যাবে, অর্থাৎ সত্য রয়েছে, আর ওই কথা যদি তার কাছে না থাকে, সেটা যদি মিথ্যা হয়ে থাকে, তাহলে সেটা হবে বোহতান, সেটাও আরেক কবিরা গুনাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো গীবত কি? আরজ করা হলো, আল্লাহ আজ্জাওয়াজ্জাল ও তার প্রিয় হাবিব রাসূল ভালো জানেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, গীবত হচ্ছে এরূপ যে তোমরা নিজ মুসলমান ভাইয়ের আলোচনা এভাবে করো যেটা সে অপছন্দ করে। আর আরজ করা হলো, যদি ওই কথা তার মাঝে থাকে তাহলে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে কথা তোমরা বলছো যদি তা তার মধ্যে থাকে তাহলে তোমরা গীবত করছো, আর যদি তার মধ্যে তা না থাকে তাহলে তোমরা তার উপর বহুতান মিথ্যা অপবাদ আরোপ করছো। আহ, জিব্বার অসাবধানতা আজ আমাদের কোথায় নিয়ে যাচ্ছে? প্রিয় ইসলামী ভাইরা, আপনাদের সামনে কয়েকটি উদাহরণ পেশ করা হচ্ছে যে আমরা অনবরত গীবত বা বহুতান গুনাহ করে ভয়াবহ শাস্তির ভাগিদার হয়ে যাচ্ছি। যেমনই ভাবে আমরা অনেক সময় কারো সম্পর্কে বলে থাকি, লম্বা করে কথা বাড়িয়ে বলে, শিয়ানা চালাক চালবাজ করে, নিজেকে বড় মনে করে, বিশ্বাসঘাতক ঘুষখোর, বিনামূল্যে খেতে চায়, ব্যভিচারী মদ্যপায়ী, কাজে ফাঁকি দেয়, অহংকারী, কম আকল, বাঁকা স্বভাবের লোক। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, এমন ভাবে আমরা অনেক সময় আরেকজন সম্পর্কে বলে থাকি, গীবত করে, ঘোরাঘুরি করে, অন্তরে প্রতারণা, ধোকাবাজ, আমানতদারি নেই, পরিবেশ গন্ধ করে, ফেসাদওয়ালা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখে না, মাতাব্বরির প্রভাব বিস্তার করে, মনে হচ্ছে সে বড় ভাইয়ের কাপড় পরে নিয়েছে, তার পোশাকের ডিজাইনে কোনো কাজের নয়, তার কাপড়ের ঢং নেই, এমন ভাবে কাপড় ব্যক্তিগত কাপড় বাহন ঘরেরও পর্যন্ত আমরা গীবত করে থাকি। যেমনই ভাবে তো ইসলামী ভাইরা বাহনের গীবত আমরা এইভাবে করি, তার গাড়ি ধাক্কা দিলে চলে, আরে তার গাড়ি না এটা গাধার গাড়ি, তার গাড়ি অনেক পুরনো মডেলের, তার গাড়ি ভাঙা চূড়া, ঘরের গীবত করি, তার ঘর কারখানা দোকান হোটেল পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, তার গোসলখানা ময়লাযুক্ত থাকে, সে তার নিজের ঘর রং করায় না, ঘর নাকি পুরাতন মালের দোকান, এবাদতের গীবত করে থাকি। ফজরে ঘুম থেকে উঠে কোত্থেকে সে নামাজ তাড়াতাড়ি পড়ে, তার মাখরাজ সঠিক না, বেনামাজি, রমজানের রোজা রাখে না, হজের মাসালা জানে না, কৃপন জাকাত খয়রাত দেয় না। শারীরিক ভাবে আমরা এরকম ভাবে গীবত করি, মোটকু বিশ্রি লম্বু টাওয়ার শুকনো লাকড়ি বেটে অন্ধ ল্যাংড়া বাচ্চার মতো দেমাক কালো রঙের তোতলা টাক মাথাওয়ালা। প্রিয় প্রিয় ভাইরা, জি হ্যাঁ, শরীর অনুমতি ছাড়া যদি এই উদাহরণগুলো আরো অসংখ্য রয়েছে, এমন যদি কোন শব্দ কোন কথা কারো ব্যাপারে তার অনুপস্থিতিতে বলে ফেলেন, যদি তা তার মধ্যে থাকে তাহলে গীবত, অন্যথায় মিথ্যা অপবাদ। প্রিয় খ্রিস্টানি ভাইরা, এখানে যে উদাহরণগুলো দেওয়া হয়েছে তা কয়েকটি দেওয়া হয়েছে, অসংখ্য উদাহরণ রয়েছে। স্বাভাবিকভাবে সাধারণ লোক সুনাম শুনলে খুশি হয়, বদনাম কেউ পছন্দ করে না। আর এখানে উপস্থাপিত আপনাদের সামনে পেশকৃত উদাহরণগুলো অধিকাংশ বদনামের শব্দসমূহ। এখন আপনি নিজেই ভেবে দেখুন তো দেখি, আপনার সম্পর্কে যদি কেউ এই সকল শব্দগুলো বলে, মোটা লম্বু টাওয়ার কালো সামনে বসতে চায় বেনামাজি, আপনি কি খুশি হবেন না বেজার হবেন? কখনোই নয়, বরং আপনি খুশি হবেন না, আপনি বেজারি হবেন। যদি আপনার খারাপ লাগছে তাহলে অন্যদেরকেও তো খারাপ লাগবে। অতএব যখন কোনো মুসলমানের মধ্যে থাকা যে কোনো ধরনের ত্রুটি দুর্বলতা অপছন্দনীয় অভ্যাস গুনাহের ব্যাপারে কোনো শব্দ মুখে আসে, সাথে সাথে সতর্ক হয়ে যান, আবার কোনো শব্দ যেন আপনাকে জাহান্নামে নিক্ষেপ না করে। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা বিন্দু, দুশ্চিন্তার বিষয় তাদের জন্য যারা গীবত করার পরেও বলে আমি গীবত করছি না, আমি তো শুধু আপনাকে অবহিত করছি, কিন্তু কাউকে বলবেন না বা বলে থাকে এটা গীবত নয় সত্যি কথা। শুনুন শুনুন বাহারে শরিয়াতের ১৬তম খণ্ডের ১৫১ পৃষ্ঠায় বর্ণিত রয়েছে, ফকি আবুল আইন সমরকান্দি রহমতুল্লাহ তাআলা বলেন, গীবত চার প্রকার। কুফুরের দৃষ্টান্ত এমন যে এক ব্যক্তি গীবত করেছে, তাকে বলা হলো যে গীবত করো না, সে বলল এটা গীবত নয় আমি সত্যবাদী। এই ব্যক্তি একটি কাতঈ হারামকে অকাট্য হারামকে হালাল বলল, বক্তা এই অবস্থায় কাফির হবে যখন গীবত কাতঈ হারাম অকাট্য হারাম হওয়ার ব্যাপারে তার জ্ঞান থাকে এবং সে গীবতের সংজ্ঞাও জানে, আল্লাহ আযজা ওয়া জাল্লা ও তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়া সালাম অধিক জানেন। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা বিন্দু, গীবতের আবার বিভিন্ন দিক রয়েছে, মুখ দিয়ে বলা, ইশারা করা, হেসে হেসে বলা, মুখ দিয়ে তো বললাম আবার হাসছি, কেউ কোনো কথা বলছে দূরে সেরে কোনো কাজ করছে আমরা হাসছি, এমন হাসি যে তাকে তামাশা ছোট করা হয় হেও করা হয়, আবার ইশারা দিয়ে, এইভাবেও গীবত হয়ে থাকে, কখনো আবার লিখে লিখে। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাবৃন্দ, যেমন আপনার সম্মুখে কারো প্রশংসা করা হলো আর আপনি বিদ্রোহমূলক ভাবে হেসে দিলেন যাতে বোঝা যায় যে আমি তাকে খুব ভালোভাবে চিনি, হাত পা মাথা নাক ঠোঁট জিহ্বা চোখ ভুরু কপালের মাধ্যমে কোন কথা যে কোনো পদ্ধতি অন্য কারো দোষ ত্রুটি বোঝানো হয় তা গীবত রয়েছে। অন্তরের মাঝে গীবত করা, খারাপ ধারণাকে অন্তরে স্থাপন করে নেয়া, যেমন না দেখে প্রমাণ ছাড়া অন্তরে গেঁথে নেয়া যে অমুকের মধ্যে কৃতজ্ঞতা নেই। মনে রাখবেন, যদি কারো মুখ থেকে মদের দুর্গন্ধ আসে তারপরও তাকে মদখোর বলতে পারবেন না, কেননা হতে পারে সে মুখে দিয়েছিল তারপর হয়তো বা কুলি করে বের করে ফেলেছে, হয়তো কেউ তাকে জোর করে খাইয়ে দিয়েছে, বা ইজতিবারি অবস্থা অর্থাৎ ক্ষুধা বা পিপাসার এমন অবস্থায় পৌঁছে গিয়েছিল যে খাওয়া বা পান করা না হলে মরে যাবে। তাহলে আর এখন কোনো হালাল বস্তু নেই, যখন হারামও পান করার জন্য জান বাঁচানো ফরজ, পান করতে হয়েছিল যে যদি পান না করতো তাহলে মরে যেত, তা দৃঢ় বিশ্বাস ছিল প্রিয় প্রিয় ইসলামী ভাইরা। অতএব যখন কেউ গীবত করে তখন তাকে বাধা দিন এবং সওয়াব লাভ করুন, যেমনই ভাবে রসুল আকরাম নূরে মুজাসসাম হুজুরে পর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে নিজ মুসলমান ভাইয়ের অনুপস্থিতিতে তার সম্মানের হেফাজত করে, যেমন গীবত ইত্যাদি যদি কারো করতে থাকে তা থেকে বিরত রাখে, তাহলে আল্লাহ জাল্লা শানুহু দয়াপূর্ণ জিম্মায় রয়েছে যে তিনি তাকে জাহান্নাম থেকে মুক্ত দান করবেন। প্রিয় ইসলামী ভাইরা, যদি আপনি বাধা দিতে না পারেন, সম্ভব হলে সেখান থেকে উঠে যান। যদি গীবতকারী ভয় অথবা অন্য কোনো কারণে বাধা দিতে পারছেন না, উঠতে পারছেন না, কথা পরিবর্তন করে দিতে পারছেন না, তাহলে কমপক্ষে অন্তরে খারাপ জানুন, ওই কথাটির প্রতি মনোযোগী হন, যেমন অসন্তুষ্ট মনোভাব নিয়ে এদিক সেদিক দেখতে থাকুন, বারবার ঘড়ি দেখুন, এখন এমন এমন ভাব প্রকাশ করুন যাতে তার উৎসাহিত না হয়, বরং সুযোগ পেতেই কথাকে পরিবর্তন করে দিন। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, গীবতের কারণে রাগ, ঘৃণা, হিংসা, ঘনিষ্ঠ বন্ধুত্ব, পারিবারিক তিক্ততা সহ জঘন্য জঘন্য বিষয় সৃষ্টি হয়। তো মুহতারাম প্রিয় ইসলামী ভাইরা, আসুন আমরা সকলেই নিয়ত করি যে সকল প্রকার গীবত থেকে আমি আমাকে বাঁচাবো। হযরতে সাইয়েদুনা কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদেরকে বলা হয়েছে কবরের শাস্তিকে তিন ভাগে ভাগ করা হয়েছে, এক তৃতীয়াংশ শাস্তি গীবত হতে, এক তৃতীয়াংশ চুগলখুরি, এবং এক তৃতীয়াংশ প্রস্তাবের ছিটা থেকে নিজেকে না বাঁচানোর কারণে হয়ে থাকে। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, আজকাল ঘরে অসুখ, পেরেশানি, উপার্জনহীনতা হলে প্রায় কুমন্ত্রণা আসে, সম্ভবত কেউ জাদু করেছে। অতএব যারা আমিল তাবিজ ইত্যাদি করে তাদের সাথে যোগাযোগ করা হয়। যদি মনে করুন ওই আমিল ব্যক্তি বলে দিল তোমাদের নিকটতম আত্মীয় জাদু করেছে, তাহলে প্রায় বউ বা ভাবির বিপদ এসে যায়। বরং অনেক সময় আমিল নামের প্রথম অক্ষর বা নাম বলে দেয়, সুইযুক্ত পুতলা ইত্যাদি তাবিজ বের করে দেয়। অতএব লোকেরা এই সকল আমিলের প্রতি অন্ধ ভরসা রেখে পরিবার জুড়ে গীবত, চুগলখুরি, বহুতান করার নিকৃষ্টতম ধারাবাহিকতা শুরু করে দেয়। প্রত্যেকের ওই উত্থিত সুন্দর সংসারকে চূর্ণ বিচূর্ণ করে দেয়। মনে রাখবেন, শরীর প্রমাণ ব্যতীত শুধুমাত্র আমিলের বলার উপর যদি আপনি কাউকে বলেন আমার ভাবি জাদু করেছে, বউ জাদু করেছে, তাহলে এটা বহুতান, কবিরা গুনাহ, হারাম এবং জাহান্নামে নিক্ষেপকারী কাজ। আর যদি কেউ সত্যি জাদু করে তখনও তার শরীর কারণ ছাড়া কারো কাছে বলা, এটা গীবত রয়েছে। জাদুকারীর নাম নেয়া ব্যতীত তাবিজ সংগ্রহ করা যেতে পারে। মনে রাখবেন, আমিলদের বলে দেয়া শরীয়তের কোনো প্রমাণ নয়। তাই আমরা এ সকল গুনাহ থেকে নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করব। নাম নেয়া ব্যতীত গীবত করা গুনাহ নয়। তবে যদি নাম তো নেয়া হয়নি কিন্তু যাকে বলা হচ্ছে সে বুঝছে যে কার ব্যাপারে কথা বলা হচ্ছে, তাহলে এটা গীবত। মৃত মুসলমানের দোষ বর্ণনা করাও গীবত। গীবতকারীর এটা মনে করা বা বলা যে আমি তার সম্মুখে বলতে পারবো, তাতে গীবতের গুনাহ হতে রক্ষা করতে পারবে না। কেননা গীবত হারাম হওয়ার প্রকৃত কারণ মুসলমানকে কষ্ট দেয়া, আর সম্মুখে বলাতে তার অন্তরে অধিক কষ্ট পাবে, তাই এটা আরো বড় গুনাহ। যার দোষ বর্ণনা করা হলো সে হাসতে লাগলে এর মানে এই নয় যে সে নিজের বদনাম শুনে আনন্দে আন্দোলিত হয়েছে। প্রকৃতভাবে সাধারণ লোক নিজের সুনাম শুনলেই খুশি হয়, নিজের দুর্নাম শুনে কেউ খুশি হয় না। অতএব এই হাসি লজ্জার হাসি হয়ে থাকে, যা মানুষ ভদ্রতার খাতিরে লজ্জা ঢাকার জন্য বাহ্যিকভাবে হাসে, আর অভ্যন্তরীণভাবে তার অন্তর জ্বলতে থাকে। কোন মুসলমান সম্পর্কে কথা শুরু হলো তখন এরূপ বলা, বাদ দেন আমি তাকে চিনি, যদি কিছু বলি তাহলে গীবত হয়ে যাবে, এরূপ যে বলল সে গীবত করে নিল যে সে এই পদ্ধতিতে তার দুর্নাম করে বসল। গীবতের এক বড় ধরনের ক্ষতি এও যে যখন এক ব্যক্তির গীবত অন্যজনের সামনে করা হয় তখন অন্যজনের দৃষ্টিতে সে ব্যক্তি খারাপ হয়ে যায়, তাই শরিয়ত এটা পছন্দ করে না। এক মুসলমান অন্য মুসলমানের দৃষ্টিতে নীচ বা হীন হোক, মূলত মুসলমানের সম্মান বাঁচানোর জন্য কিছু কিছু অবস্থায় মিথ্যা বলার অনুমতি রয়েছে। যেমন আপনি যদি কোনো মুসলমানের দোষ ত্রুটি সম্পর্কে অবগত হয়েছেন আর ওই দোষের কথা হচ্ছে, তারপরও আপনাকে তা অস্বীকার করে তার সম্মানের নিরাপত্তা বিধান করতে হবে। মিথ্যা বলার গুনাহ হবে না, এটার আরো ব্যাখ্যা রয়েছে। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, যেমন কেউ বলল অমুক কুদৃষ্টি দেওয়ার অভ্যস্ত, যদিও বা আপনার জানা থাকে অমুক কুদৃষ্টি দেওয়ায় অভ্যস্ত, কিন্তু ওই গীবতকারীকে বলুন না ভাই আপনার ভুল ধারণা হয়েছে, সে এরূপ হতে পারে না। যদি কখনো ওই ব্যক্তিকে দোয়ার সময় কাঁদতে দেখেছেন তাহলে এখন সেটারও আলোচনা করে দিন, যাতে তার অন্তর থেকে ঘৃণা দূর হয়ে যায়, সাথে তাকে গীবত বা অপবাদ হতে তওবা করার জন্য রাজি করান। দোষ জানা সত্ত্বেও সেটা গোপন করার জন্য, মিথ্যা বলে দেওয়ার জন্য শরীয়তে যে নির্দেশ রয়েছে এটা হতে মুসলমানের সম্মান ও গুরুত্বের অনুমান করা যায়। তাহলে গভীরভাবে লক্ষ্য করুন যে গীবতকারী কত খারাপ বান্দা যে মুসলমানের সম্মানের উপর হামলাকারী হয়ে থাকে। আল আমান আল হাফিজ। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা বৃন্দ, আমাদের উচিত যেন আমরা প্রত্যেকটি অবস্থান থেকে গীবত এবং চুগলখুরি, ওয়াদা খেলাফি ইত্যাদি ইত্যাদি থেকে নিজেদেরকে বাঁচাতে পারি। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা বৃন্দ, গীবতের কিছু কিছু অবস্থান রয়েছে যেখানে বলা অর্থাৎ তার অনুপস্থিতিতে তার দোষকে বর্ণনা করা এটা জায়েজ রয়েছে। যেমন নাম্বার এক, বদ মাযহাবের বাতিল আকীদার বয়ান। নাম্বার দুই, যার মন্দ কাজের কারণে ক্ষতি সাধন হওয়ার আশঙ্কা রয়েছে তার কাছ থেকে বাঁচার জন্য শুধু ওই মন্দ কাজের আলোচনা করা। যেমন যে ব্যবসায়ী ভেজাল মাল বিক্রি করে তার কাছ থেকে মুসলমানদের রক্ষা করার জন্য ওই মালের শনাক্ত করা। কেউ পরামর্শ চাওয়ার সময় যেমন পার্টনারশিপ বা বিয়ের জন্য যদি দুষ্কৃতি জানা থাকে প্রয়োজনবশত বলা, বিচারকের কাছে আবেদন করার সময় অমুক চুরি করেছে, অত্যাচার করেছে ইত্যাদি। শুধু সংশোধনের নিয়ত যখন নিজে সংশোধন করতে পারছেন না, ছেলের ব্যাপারে পিতার কাছে, স্ত্রীর ব্যাপারে স্বামীর নিকট, প্রজার ব্যাপারে বাদশার নিকট, ছাত্রের ব্যাপারে শিক্ষকের নিকট অভিযোগ করতে পারেন। ফতোয়া নেওয়ার জন্য নাম বলে দোষ বর্ণনা করতে পারেন, তবে মুফতি সাহেব হতে ইঙ্গিত অর্থাৎ জায়েদ বকরের মধ্যে বলে জিজ্ঞাসা করা উত্তম। কারো শারীরিক ত্রুটি যেমন অন্ধ মোটা ইত্যাদি শুধু পরিচয়ের জন্য বলা, যখন ওই ব্যক্তি এ পরিচয়ে পরিচিত। যে প্রকাশ্যে গুনাহ করে, যেমন প্রকাশ্যে জুয়া খেলে, প্রকাশ্যে সম্পদ ছিনিয়ে নেয়, এমন লোকদের এই সব দোষগুলো বর্ণনা করা। প্রকাশ্যে মদ পানকারী, দাড়ি কামানো, এক মুষ্টি থেকে ছোটকারী ইত্যাদি এরূপ প্রকাশ্যে গুনাহকারী, যাদের কাছে মানুষের নিকট লজ্জা রইল না, তাদের শুধু ওই বিষয়ে আলোচনা করা। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা বৃন্দ, আমাদেরকে এই গীবত সম্পর্কে অবহিত হওয়ার জন্য উচিত এই সম্পর্কে বিস্তর জ্ঞান অর্জন করা। কেননা এই গীবত হচ্ছে একটি অভ্যন্তরীণ রোগ। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, আর এই গীবত সম্পর্কে আমাদের জ্ঞান রাখাও ফরজ রয়েছে। সুতরাং প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শক শ্রোতা বৃন্দ, আমরাও যেন এই গীবতের সম্পর্কে, গীবতের শাস্তি সম্পর্কে এবং গীবত কাকে বলা হয় এ সম্পর্কে ভালোভাবে জ্ঞান অর্জন করি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আর এই গীবত সম্পর্কে তথা ইসলামী জ্ঞান সম্পর্কে ধারণা রাখার জন্য আমাদের উচিত দাওয়াতে ইসলামীর মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত থাকা ও মাকতাবাতুল মদিনা থেকে প্রকাশিত বিভিন্ন কিতাবগুলো সংগ্রহ করে তা পাঠ করা। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শক শ্রোতা বৃন্দ, আসুন আমরা গীবত থেকে কিভাবে তওবা করব। এই গীবত থেকে তওবা করার পদ্ধতি হচ্ছে আল্লাহ আজ্জাজাল্লার দরবারে লজ্জিত হয়ে তওবা করা। গীবতের কাফফারা এটা যে যার যার গীবত করেছেন তাদের জন্য মাগফিরাত বা তাদের গুনাহ ক্ষমা হওয়ার দোয়া করুন। যদি নাম মনে না থাকে তাহলে মাশওয়ারা স্বরূপ আরো যে সম্ভব হলে প্রতিদিন এভাবে বলে নিয়ে আল্লাহ আজ্জাজাল আমি আজ পর্যন্ত যতটুকু গীবত করেছি ওগুলো থেকে তওবা করছি, ইয়া আল্লাহ আজ্জাজাল আমাকে এবং যে সকল মুসলমানের আমি গীবত করেছি তাদের প্রত্যেককে আপন মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ক্ষমা করে দিন। মনে রাখবেন তওবা কবুল হওয়ার জন্য শর্ত এটা যে ওই গুনার প্রতি যেন অন্তরে ঘৃণা এবং আগামীতে না করার দৃঢ় সংকল্প থাকে। যার গীবত করা হয়েছে তাকে পাওয়া না গেলে তার কাছ থেকে ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই, আর যদি তাকে পাওয়া যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে তাকে খুঁজে তার নিকট গিয়ে গীবতের বিপরীতে তার বৈধ প্রশংসা করে তার প্রতি ভালোবাসা প্রকাশ করুন যাতে হৃদয় খুশি হয়। বিনীতভাবে আরজ করুন যে আমি আপনার যেসব গীবত করেছি তার জন্য আমি ক্ষমা চাই, লজ্জিত। এখন যদি মনে করুন সে ক্ষমা নাও করে তবু ইনশাআল্লাহ আজ্জাজাল জবাবদিহিতা হবে না। তবে যদি প্রথাগতভাবে ইখলাসবিহীন বলে দিলেন এবং সে ক্ষমাও করে দিল তবু আখিরাতে জবাবদিহিতার ভয় অবশিষ্ট থাকবে। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেল দর্শক শ্রোতা বিন্দু, হুজরতুল ইসলাম ইমাম মোহাম্মদ গাজ্জালী রহমতুল্লাহ তাআলা বলেন, যার গীবত করা হয়েছে সে জেনে গেল আর এখন সে মরে গেল অথবা হারিয়ে গেল, তার কাছে কিভাবে ক্ষমা চাইবে? এই ব্যাপারটা খুবই কঠিন হয়ে গেল। অতএব এখন খুব বেশি পরিমাণে নেক কাজ সমূহ করা উচিত যাতে কিয়ামতের দিন যদি তার নেকি গুলো গীবত করার পরিবর্তে দিয়ে দেওয়া হয় তারপরও তার কাছে নেকি সমূহ অবশিষ্ট থাকে। আহ আহ, ওই গীবত কোথায় যাবে যে অসংখ্য মানুষের গীবত করে নিয়েছে? মৃত্যু বা হারিয়ে যাওয়ার কথা তো দূরের কথা, চেনা জানা থাকা সত্ত্বেও আত্মসম্মান বোধের কারণে ক্ষমা চাওয়াতে লজ্জাবোধ হয়। হায়, যদি কিয়ামতের দিন অসংখ্য হকদার নেকি সমূহ নিয়ে নিজের গুনাহ মাথার উপর ঢেলে দিয়ে যায় তাহলে কি অবস্থা হবে? প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, কারোর মধ্যে ওই দোষ না থাকা সত্ত্বেও যদি তার অনুপস্থিতিতে বা সামনাসামনিও ওই দোষ তার প্রতি আরোপ করা হয় তা বহতান। যেমন কারো পিছনে বা সম্মুখে রিয়াকারী বলেছেন কিন্তু সে রিয়াকারী নয়, অথবা যদি হয়ও তবে আপনার নিকট কোনো প্রমাণ নেই, কেননা রিয়াকারী শনাক্ত করা খুবই কঠিন ব্যাপার যেহেতু এটা অন্তরের সাথে সম্পর্ক। অতএব তওবা করুন, তার কাছ থেকে ক্ষমা প্রার্থনা করুন। যাদের সম্মুখে তাকে অপবাদ দিয়েছেন তার কাছে গিয়ে এটা বলা জরুরি যে আমি মিথ্যা বলেছিলাম, যা অমুকের উপর অপবাদ আরোপ করেছিলাম নফসের জন্য। নিশ্চয়ই এটা খুব কঠিন, তবে দুনিয়া সামান্য অপমান সহ্য করা সহজ, আখিরাতের ব্যাপার খুবই কঠিন হবে। আল্লাহ আজ্জাজাল্লার কসম, দোজকের আজাব সহ্য করার মতো নয়। হাদিসে পাকের মধ্যে বর্ণিত হয় যে ব্যক্তি কোন মুসলমানের উপর অপবাদ দেয় এমন কথা বলে যা তার মাঝে নেই তাহলে আল্লাহ আজ্জাজাল্লা তাকে রাদগাতুল খাবাল ওই সময় পর্যন্ত রাখবেন যতক্ষণ না তার শাস্তি পরিপূর্ণ হবে। রাদগাতুল খাবাল জাহান্নামের ওই স্থান যেখানে দোজকবাসীদের রক্ত ও পুত জমা হবে। হায় হায়, জানি না জীবনে কতজনের উপর অপবাদ আরোপ করেছি, আয় আল্লাহ আজ্জাজাল আমাদেরকে আপনি ক্ষমা করে দিন। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, গীবত থেকে বাঁচার পদ্ধতি হচ্ছে দিন ও দুনিয়ার কাজকর্ম হতে অবসর হওয়ার পর নির্জনতা একাকিত্ব অবলম্বন করা, শুধুমাত্র এমন গম্ভীর ইসলামী ভাইয়ের সঙ্গে স্পর্শ অর্জন করা যার কথা খোদার ভয় ইশকে মুস্তফা সাল্লাম এ বৃদ্ধির কারণ হয়, যিনি সময়ে সময়ে বেশি কথা বলার রোগ শনাক্ত করে দেন। প্রিয় ইসলামী ভাইরা, কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে হযরত সাইয়েদুনা ইমাম মুহাম্মদ গাজ্জালী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, যার আলোচনা ও অবস্থা দ্বারা দুনিয়ার প্রতি আসক্ত কমে আসে আখিরাতের প্রতি আসক্ত বৃদ্ধি পায় এমন ব্যক্তির বৈঠকে অংশগ্রহণ করা হাজার রাকাত নফল ইবাদত থেকে উত্তম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আজ আমাদেরকে দাওয়াতে ইসলামের মাদানী পরিবেশ এমনই ভাবে আখিরাতের দিকে চিন্তাশীল করছে, দাওয়াতে ইসলামের মাদানী পরিবেশ আমাদেরকে ইলমে দ্বীনের মাহফিলে বসাচ্ছে, গুনাহ থেকে বাঁচানোর তারগিব দিচ্ছে। প্রিয় ইসলামী ভাইরা, তো আপনাদেরকে আমি এই মাদানী পরামর্শ দেব, আসুন আমরা সকলেই মিলে দাওয়াতে ইসলামের মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত থাকি, দাওয়াত ইসলামের মাদানী কাফেলায় সফর করি ইনশা আল্লাহ আজ্জাজাল, যদি আপনি আমি দাওয়াত ইসলামের মাদানী কাফেলায় সফর করি, তো দেখতে পাবেন প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাবৃন্দ, আমাদের কাছ থেকে আস্তে আস্তে গীবতের অভ্যাস দূরীভূত হতে শুরু করেছে। যখন আপনি আমি গীবতের কঠিন পরিণতি সম্পর্কে বারবার শুনতে পারবো, তখন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা ওই গীবত থেকে বাঁচার জন্য আমাদের হৃদয়ের মধ্যে ইস্তিহা সৃষ্টি হবে। তো গীবত থেকে বাঁচার একটি উত্তম পদ্ধতি হচ্ছে উত্তম সংস্পর্শে যাওয়া, আর বর্তমান সময়ে সেই উত্তম সংস্পর্শ দিচ্ছে দাওয়াত ইসলামী। আসুন আমরাও নিয়ত করি দাওয়াত ইসলামীর পরিবেশের সাথে সম্পৃক্ত থেকে আমরা সর্বপ্রকার গীবত অপবাদ মিথ্যা চুগলখুরি থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখবো, অপরদেরকেও বাঁচিয়ে রাখবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সকল প্রকার গীবত থেকে বাঁচার তৌফিক দান করুন। আমিন বিজাহিন নাবিয়্যিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা